ずっとそうした。次、首都は、サンプラスティン・ダルカヤン、ジシノ・ボンドゥ・ディディクシャヤ、ギャトンチャ・プンナ・ショロカシャ、クリシナ・シャチャ・ビチェスティタム、ベティタ・カティチ・ヌ・マーサ、スタダ・ナヤ・タトルチュノ、ダダルシャ・ゴロ・ルパーニ、ニミッタニ・クルトバハ、আমরা গতকাল শ্রবণ করেছিলাম যে ধৃতরাষ্ট্র মুক্তি লাভ করলেন। ধৃতরাষ্ট্রের ন্যায় অধার্মিকের মুক্তি লাভের কথা শুনলে সকলেরই মুক্তি সাধনের যত্ন করা কর্তব্য, বিশেষ করে অল্প দিনের চেষ্টায় যে তিনি যে মুক্তি লাভ করলেন সেটাও একটা লক্ষণীয় বিষয়। তা আজকে আমরা শুনছি ছোট গোস্বামী বলছেন, জিষ্ণু বন্ধু দিদৃক্ষায়া পুণ্য শ্লোকস্য কৃষ্ণস্য বিচেষ্টিতম জ্ঞাতুম দ্বারকায়াং সম্প্রস্থিত। অর্জুন দ্বারকায় গেলেন কেন? বন্ধুদের সব খবর নিতে। বন্ধু দিদৃক্ষায়া বন্ধুদের সব দেখাশোনা করবেন এবং খবর নেবেন, আর কৃষ্ণেরও বর্তমান লীলা কিরূপ সেটাও জানবে। এই জন্য তিনি দ্বারকায় গেলেন। কচিতি মাসা ব্যতীতা, কতকগুলি মার দেরি হয়ে গেল, আচ্ছা সাত মাস। যুধিষ্ঠির পাঠালেন, অর্জুন তুমি দ্বারকায় যাও, কৃষ্ণ তো গেলেন, গিয়ে কি হলো না হলো খবর নিয়ে এসো, বন্ধু বান্ধবদের খবর আনো। গেলেন তো গেলেন, একেবারে সাত মাস, কতিচিত মাসা ব্যতীতা অতিক্রান্ত। তদা ওই বহুকাল অতিক্রম করা সত্ত্বেও অর্জুন তত নয়, অর্জুন দ্বারকার থেকে ফিরলেন। তখন কুরুদবহ কুরুকুল অবতাংশ যুধিষ্ঠির ঘোর রূপানি নিমিত্তানি দদর্শ, সব ঘোর রূপ, ভয়ঙ্কর রূপ এবং সেই সমস্ত উৎপাত দর্শন করছিল নানা রকম অমঙ্গল সূচক নানা রকম রূপ দর্শন করছিল। কিরকম? কালশ্চ গতি রুদ্রাং বিপর্যস্তু ধর্মিণ পাপীয় সিংহৃণাং বার্তাং ক্রোধ লোভান্বিতাত্মনাম জিহ্ম প্রায়ং ব্যবহৃতং সাচ্চ মিশ্রণ চ সৌহৃতম পিতৃ মাতৃ সৌহৃদ ভ্রাতৃ দম্পতিনাং চ কল্পনম নিমিত্তান্যতা রিষ্টানি কালী তনুগতি নৃণাম লুভদ্য ধম্ম প্রকৃতি দৃষ্টুবাচ অনুজং নৃপ। মহারাজ যুধিষ্ঠির তার অনুজ ভীমকে বলতে লাগলেন, এইসব দেখ, কি দেখলেন? বিপর্যস্ত ধর্মী, সব ঋতুরই একটা ধর্ম আছে, শীতে গ্রীষ্মে বর্ষা সব বিপর্যয়। শীতকালে শীত নাই, গ্রীষ্মকালে গ্রীষ্ম নাই, বর্ষায় বর্ষা নাই, একেবারে বিপর্যস্ত ধর্মের ঋতু, ধর্মের ঋতুর যে সকল ধর্ম সেসব বিপর্যস্ত হয়ে গেছে, বিপরীত হয়ে গেছে। সর্বশ্বের উজ্জ্বাং গতি আর কালেরও গতিটা ঘোর হয়ে গেল। যুধিষ্ঠির এইগুলো সব লক্ষ্য করলেন, ক্রোধ লোভ অনিতাত্মনা, সমস্ত মানুষগুলো ক্রোধ লোভ আর মিথ্যা যুক্ত হয়ে গেল সব মানুষ। যুধিষ্ঠির বললেন এইরকম হয়ে গেল মানুষগুলো, এ তো বড় সাংঘাতিক হয়ে গেল, এগুলো সব অমঙ্গল সূচক, কেন এইরকম অমঙ্গল হয়ে গেল? তাহলে কি কৃষ্ণ চলে গেলেন নাকি? এইটাই তিনি চিন্তা করতে লাগলেন, কৃষ্ণ ধরাধামে থাকলে তো এত অমঙ্গল হতে পারে না, কাজী কৃষ্ণ নিশ্চয়ই অন্তর্ধান। নারদ যে বলেছিল যে তিনি এখন চলে যাওয়ার উপক্রম করছেন, হয়তো চলেই গেছে। এই সব চিন্তা করে তিনি বিচার করলেন যে এইরকম মানুষ হয়ে গেল, ক্রোধ লোভ অনৃত আত্মানং নিলাম, আর পাপীয় সিং বার্তাং, মানুষ জীবিকা নির্বাহের জন্য সব পাপ বহুল জীবিকা অবলম্বন করলো, পাপের একটু ভয় নাই, জীবনাত্মক বৃত্তি এইরকম পাপীয় সিং জিম্মপ্রায়ং ব্যবহৃত, আর যার সঙ্গে ব্যবহার দেখছি সব কপট, সব কপট ব্যবহার, জিম্মপ্রায়ং কপট প্রায়, খালি কপটতা করছে সব লোক, এ কি হল? আর সাক্ষ্য মিশ্রণ সৌরী গঞ্চ, বন্ধুত্ব করতে গেলে বন্ধুরা করছে সততা, এই সাক্ষ্য মিশ্র যে সৌরিদ্য কিন্তু ওর খারাপ লক্ষণ, কেন এরকম হয়ে গেল পৃথিবীতে? এই যে বিপর্যয় হয়ে গেল কালের, তাহলে নিশ্চয়ই কৃষ্ণ বোধহয় চলে গেছে। আজকাল তো ধরুন জগতে কতগুলো যে অবতার এখন ঘুরে বেড়াচ্ছে তার তো কোনো ঠিক নেই, খুব অবতার বহু অবতার, কিন্তু সে অবতার দিয়ে কোনো কাজ হয়। কিন্তু রামচন্দ্র যখন অবতীর্ণ হয়েছিলেন, কৃষ্ণ যখন অবতীর্ণ হয়েছিলেন, তখন ধরাধামের কি অবস্থা হয়েছিল? এই যুধিষ্ঠির এই বৃত্তয় দেখে তিনি চিন্তা করছেন বোধ হয় কৃষ্ণ চলে গেছে, আমাদের এত অশুভ, এখন আমরা কি মনে করছি? এখন আমরা মনে করছি যে আমাদের দেশ থেকে ধর্মটা একেবারে উচ্ছন্ন হয়ে গেছে, তাই এইরকম অবস্থা হয়েছে সময়টা। যদি মানুষ একটু ধর্মপ্রাণ থাকত, ধর্মমূলং হি ভগবান, তাহলে এই দুর্দশা হতো না। সাত্য মিশ্রং সৌরিদঞ্চ, খালি বঞ্চনা প্রচুর সৌরিদ্য, পিতৃ মাতৃ সুহৃদ ভ্রাতৃ দম্পতিগাঞ্চ কলকর, বাপ মা সুহৃদ ভাই এবং দম্পতি স্বামী স্ত্রী কেউ ঝগড়া, খালি ঝগড়া, বাপের সঙ্গে ছেলে, ছেলের সঙ্গে বাপের, খালি ঝগড়া, সাংঘাতিক ব্যাপার। কি হচ্ছে? কৃষ্ণ কি চলে গেলেন? পিতা মাতা সুহৃদ জ্ঞাতি বন্ধু, তারপরে তে স্বামী স্ত্রী, এই এমন ঝগড়া? আমরা একটা লোককে একটা কাজ করতে দিয়েছিলাম, করি নাকি তোর স্বামী মারে, মারে আবার ভালোও বাসে, সে একটা সময় আছে তো সেটাকে বলে ভালো বাসে, তবে মারে সময় সময় খুব মারে। এই যে সংসার, এ এমন ভাবে মানুষ মুগ্ধ হয়ে আছে যে আর বলবার নয়। কিন্তু যুধিষ্ঠির তো তা নয়, যুধিষ্ঠির বললেন কি ব্যাপার হলো কি? এ এক পরস্পরম কলহাদি, কালে অনুগতে উপস্থিতে, এই কালের অনুগত হয়ে এই সব এসেছে, উত্তরিষ্টানি নিমিত্তানি, এই বড় বিপদের নিমিত্ত, এই বড় বিপদ অশুভ একটা কিছু ঘটবার লক্ষণ। আর নৃণাং মানে মনুষ্যানাং লোভাদ্য ধর্ম প্রকৃতি, লোভাদি অধর্ম প্রকৃতি এমন হয়েছে সে আর বলবার, খালি লোভ কি করে নেব, কি করে ঠকাবো, কি করে কি করব। একজন লোক সে গিয়ে বলেছে এক কলসি খেজুরি গুড় দিতে পারো, নাও দিয়ে দিল এক কলসি ভেলি গুড়। এইরকম হয়ে গেছে কাল। এখন যুধিষ্ঠির মনে মনে ভাবছে এ হল কেন, নিশ্চয় কৃষ্ণ ধরাধাম ছেড়ে গেছে, আর অর্জুনও গেল, সেও তো আর এলো না। যুধিষ্ঠির উপাস সম্প্রেষিত তারকায়াং জিষ্ণুর বন্ধু দিদৃক্ষয়া জ্ঞাতুঞ্চ পুণ্যশ্লোকস্য কৃষ্ণস্য বিচেষ্টিতম। দ্বারকায় জিষ্ণু মানে অর্জুনকে পাঠানো হলো যে তুমি বন্ধু বান্ধব কেমন আছে দেখে এসো, খোঁজ খবর নাও, অনেকদিন তো নেওয়া হয়নি। আর পুণ্যশ্লোক যে শ্রীকৃষ্ণ তার বর্তমান লীলা কিরকম, ক্রিয়া কিরকম, চেষ্টা কিরকম জেনে এসো। পাঠালাম হে ভীম, কি হলো, কোন তো খবর নাই, আসছে তার। হে ভীমসেন, আমি অর্জুনকে বন্ধু দর্শন বাসনায় এবং পুণ্যশ্লোক শ্রীকৃষ্ণের আচরণাদি পরিজ্ঞানার্থ দ্বারকায় প্রেরণ করিয়াছি। গতা সপ্তাধুনা মাসা বিমোশেন তবানুজ নায়াতি কস্য বাহেত নাহং বিদেদ মঞ্জসা। আজ সাত মাস হয়ে গেল, অধুনা সপ্ত মাসা গতা, অর্জুন গেছে, সাত মাস তো যথা কথা নয়। কস্য বাহেত তব অনুজ, কি কারণে তোমার অনুজ, তোমার কনিষ্ঠ ভ্রাতা অর্জুন নয়াতি আসছে না কেন, কারণটা কি। অমিদম অঞ্জসা নবেদ, আমি তো এই সহজ ভাবে জানতে পারছি না কি ব্যাপার ঘটেছে। অপি দেবর্ষিনাদিষ্ট সকালময়মস্থিত উপস্থিত, তাহলে কি সেই দেবর্ষি যে বলেছিলেন সেই কাল এই সময় উপস্থিত হয়েছে। দেবর্ষি বললেন, মহারাজ দেবকার্য সম্পাদনের জন্য কৃষ্ণ কাল রূপে এসেছেন এবং দেবতার কার্য নিষ্পাদন করেছে, সব অসুখ টসুর সব সংহার হয়েছে, এখন কিছু কাজ বাকি আছে। তার মানে এই যদুকুলটি ধ্বংস করে যাবেন, তারপরে তিনি যাবেন, এইটুকু অপেক্ষা করছেন। ইতিমধ্যে যে হয়ে গেছে সে খবরটা আর দেন নাই। বিদুর এসে বললেন না, আর নারদ এসে বললেন না, অর্জুনকে পাঠালে সেও আর আসে না। বুঝুন তো ব্যাপারটা কিরকম গুরুতর ঘটেছে। তখন ইনি চিন্তা করলেন, যপি দেবর্ষিনাদিষ্ট সকালোয়ম উপস্থিত যদ আত্মন অঙ্গম আক্রীড়ং ভগবান উৎসৃক্ষতি, কি না সেটা, না ভগবান তার যে অঙ্গ অর্থাৎ নারায়ণ তার অঙ্গের সঙ্গে মিলিত হয়েছিলেন অংশ রূপে, সেই তাকে কি এইবার ছেড়ে দিয়ে চলে গেলেন, নারায়ণ লোকে পাঠিয়ে দিয়ে, ওই যে সেই বাণ মেরেছিল তাতে এই হয়েছিল, কিন্তু বস্তুত পক্ষে কৃষ্ণ তো বাণে বিদ্ধ হন নাই, কিন্তু লোকে বলে দূর দূর ভগবান এরকম বাণ বিদ্ধ হয়ে মরে, সে আবার কোন ভগবান, কিন্তু তা নয়, আর ভগবানের কিছু নয়, ভগবান এই যদুকুলের যে সংহার এটাও তো যদুকুলের মধ্যে অন্য দেবতার অংশ প্রবেশ করেছিলেন, তাদিগকে নিষ্কাশন করে ওই প্রবাসে নিয়ে ওই মদ্যাদি পান টান করিয়ে নিজেদের মারামারি করে শেষ। যদুকুলকে তো তার নিত্য পার্শ্ব, তারা যাবে কোথায়? তাদের নিয়ে নিত্য দ্বারকায় নিত্য লীলায় নিত্য থাকলেন, তাদের কিছু হয় না। লোক মনে করে দুর্মশায় ব্রহ্মস্বামী যদুকুলটা ধ্বংস হয়ে গেল, যদুকুল ধ্বংস হয় না, হতে পারে না। ভগবানের যে পার্শ্ব যারা তাদের ধ্বংস আছে, ভগবানেরও ধ্বংস নাই, মৃত্যু নাই, দেহত্যাগ নাই, দেহ ধারণ আছে কিন্তু দেহত্যাগ নাই। দেহ ধারণ মানে দেহ নিয়ে এখানে নরলোকে লীলা করতে আসেন, কিন্তু সেই দেহ এখানে ত্যাগ করে যান না, সেই চিন্ময় দেহ নিত্য দেহেতেই চলে যান। তাই বলছেন যস্মাদ্ম সম্পদ, যে শ্রীকৃষ্ণের অনুগ্রহে আমাদের এত সম্পদ, রাজ্যং দ্বারা প্রাণা কুলং প্রজা আসন স্বপ্ন বিজয় লোকাশ্চর্য অনুগ্রহ, যে শ্রীকৃষ্ণের অনুগ্রহে আমরা এত সম্পদ লাভ করেছি, রাজ্য লাভ করেছি, স্ত্রীগণকে লাভ করেছি, প্রাণ আমাদের যে থাকতো না কৃষ্ণের অনুগ্রহে রয়েছে, আমাদের কুল আমাদের প্রজা সব, এবং এই স্বপ্ন বিজয় এই শত্রু বিজয় এবং এই নানা প্রকার যজ্ঞাদি করে যে তার প্রাপ্য লোক সমূহ এগুলো আমরা লাভ করেছি যদনুগ্রহ। সেই শ্রীকৃষ্ণকে চলে গেলেন ভীম, এখন শঙ্কা উপস্থিত হয়েছে যে না হলে জগতের এই অবস্থা হবে কেন? আজ যে আমাদের ঐতিহাবারের সঙ্গে আমরা মিলেছি, আজ যে আমাদের জগতের এই নানাবিধ অবস্থা ঘটছে, এর মূল কারণ হচ্ছে লোক ধর্মহীন হয়ে গেছে। আর ধর্মমূলং হি ভগবান, ধর্মের মূল হচ্ছে ভগবান, ভগবানও মানুষের উপরে উপেক্ষা যুক্ত হয়েছে। তা না কি এরকম দুর্দশা? কিরকম দুর্দশা হইতে শুনলেন? খালি কপটতা, খালি শত্রুতা, খালি চুরি ডাকাতি গুণাগুণি মাখমাখি কোথাও কিছু নেই, আর লোভ অধর্ম এইসবই চলছে, সব সব এইভাবে চলছে। সুতরাং আমাদের ওই কিন্তু অনেকগুলো লোক আছে এখনো বোকা, তারা বলে কি এখন মানুষের মধ্যে খুব ধর্ম জেগেছে, হয়েছেন না খুব ধর্ম, এখন সে আগের দিন নাই, সকলেই ধর্ম কর্ম করছে। তা তো করবি, পুরীতে যখন গাড়ি যায় তখন এক এক সাধুর সঙ্গে 100-150 করে নামে, ওইটাই ধর্ম, ওরাই ঘুরায় এখানে ওখানে নেয়, ওদের ধর্ম চলছে। তাকে যে বলে ধর্ম তার তো ধকার জানে না, অথচ ওই তথাকথিত সাধুগণের কলা কৌশলে যে কতগুলি লোক তাদের নিয়ে ধরাফেরা করে, ওইগুলো খুব ধর্ম, খুব ধর্ম এখন মশায়, এখন সব ধর্ম। তা তো বটে, যাকে জিজ্ঞেস করা যাবে একটা না একটা গুরু আছি, সেটা গুরু কি সেও জানে না আর লোকেও জানে না, একটা আছে, একটা আছে, নাম পাওয়া যায় মনে করে ধর্ম। আরে ধর্ম, ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হয়েছিলেন ধর্ম ছিল, রামচন্দ্রের অবতারে ধর্ম ছিল, ধর্মের ফলে জগতের কি অবস্থা ছিল? আর যদি ধর্ম থাকতো তাহলে জগতে এইরকম হতো? গুরু শিষ্য টকাটকি। আমরা ছেলেবেলায় একটা শহরে যেখানে পড়াশোনা করতাম দেখলাম এক সাধু এলো, সে বলতো চায়ের দোকান, তারপরে দিন কয়েক ওকে গাজে টাজে খাওয়া শিখিয়ে টিকে দোকান টোকান বেঁচে ওই নিয়ে চলল, তারপরে কোথাও ছেড়ে দিয়ে ও নিয়ে গেল সত্যকে যান। এইসব ধর্ম এখনো আছে, কার মেয়ে নিয়ে গেল, কার বউ নিয়ে গেল, কার কি নিয়ে করলো, হ্যাঁ সাধু বেশি তো এইসব করছে, বা বাসুদেব হইতে আমাদের যাবতীয় সমৃদ্ধি, রাজ্য, স্ত্রী, প্রাণ, কুল, প্রজা ও শত্রু জয় সাধিত হইয়াছে, এবং তারই অনুগ্রহে আমরা যজ্ঞাদি প্রাপ্য লোক সকল সংগ্রহ করিয়াছি। সেই ভগবান শ্রীকৃষ্ণ যে সময় আপনার ক্রীড়া সাধন ও মনুষ্য রাজ্য বিসর্জন করিতে বিলাসী হইবেন, দেবর্ষী নারদের আদিষ্ট সেই কাল কি উপস্থিত হইল? ভীমকে বলছেন, ভীম, নারদ তো বলে গিয়েছিলেন, বোধ হয় সেই হয়েছে। তারপরে ভীমকে বলছেন, পশ্চৎপাতান নরব্যগ্র দিব্যান ভৌমান সদহিকান দারুণান সংসত দুরাত ভয়ঙ্গন বুদ্ধিমহন। নরব্যগ্র একে বলছে ভীমকে, নরব্যগ্র আমাদের দেশেও কাউকে কাউকে বলা হতো বেঙ্গল টাইগার, তিনি হচ্ছে বেঙ্গল টাইগার। তবে সে ভীমকে যুধিষ্ঠির বলছে নরব্যগ্র, তুমি তো খুব ক্ষমতা সম্পন্ন, কিন্তু দেখো দেই পশ্য উৎপাতান, উৎপাত গুলো একবার দেখো, একরকম দিব্যান ভৌমান সদৈহিকান, দিব্য উৎপাত গুলো লক্ষ্য করো, ভৌম উৎপাত গুলো লক্ষ্য করো, দৈহিক উৎপাত গুলো লক্ষ্য করো, দারুণা দারুণ সেসব, অদুরাত ভয়ং নো বুদ্ধিমহন, অদূরকালের মধ্যে ভয় উপস্থিত হচ্ছে, এটা দিনে রাখো। তারই এই নমুনা, তারই এই আভাস, আর বুদ্ধিমহন হয়ে যাবে, বুদ্ধি সব গুলিয়ে যাবে। আমরাও তো দেখছি কৃষ্ণের অন্তর্ধানের যে কথা যুধিষ্ঠির বলছেন, আমরা দেখছি ধর্ম বিবেক মানুষের মধ্যে থেকে যাওয়ায় ভারতবর্ষ আর অন্য পৃথিবীর দেশ এক নয়। অনেক লোক হয়তো বলবে পৃথিবীর অন্যান্য দেশ তো মশাই এত খোলকর্তর বাজায় না, আর এই ধম্ম ধম্ম করে না, তারা তো বেশ সুখে আছে। অবশ্য সুখে আছে কি দুঃখে আছে এখন কে কি আছে সে সেখানকার লোক বলবে, আমরা বলবো না। তবে আমাদের ভারতবর্ষের যে সুখ সম্পদ সব চুরে গেছে এটা আমরা লক্ষ্য করতে পারছি, এবং আমাদের ভারতবর্ষের বৈশিষ্ট্যই হল ধর্ম নিয়ে আধ্যাত্মিক চিন্তা স্রোত এখানে প্রবল। সেই চিন্তা যেখানে নষ্ট হয়ে গেল সেখানে আর কি আছে, ভারতের কি আছে? যদিও কথায় আগে আমরা ছেলেবেলায় শুনছিলাম স্বর্ণপ্রসু ভারত, ওরে বাবা স্বর্ণপ্রসু, তাই 1000 টাকার উপরে সোনার তোলা, কোথায় 8 টাকা 20 টাকা 14 টাকা 15 টাকা আমরাও দেখেছি, সেই এখন 1000 টাকার উপরে। তাহলে স্বর্ণপ্রসু তো এই স্বর্ণপ্রসু, তখন ইনি বললেন দেখো সব বুদ্ধি মহনকারী অবস্থা এসে গেছে, এখন লোকের বুদ্ধি ঠিক থাকবে না, আর অদূরকালের মধ্যেই ভয় এসে যাবে, এমন একটা ভয় আসছে বিপদ সংকুল অবস্থা যে বলবার নয়। সে ভারত গগনে এখনো হয়েছে, এখনো যে সমস্ত চিহ্ন দেখা যাচ্ছে সেই চিহ্নেতে অদূর ভবিষ্যতের মধ্যে ভারতে একটা খুব দুর্যোগ এসে উপস্থিত হবে। সে দুর্যোগ আমরা এখন কি বলবো, আমাদের কথা বলবো যে দুর্মশা আপনাদের কথার দাম নেই, নাই যাক। উর্বক্ষী বাহব মজ্জম স্ফুরন্তঙ্গ পুনঃপুন বেপুতশ্চা পীড়িতয় আর দশ্যন্তি বিপ্রিয়ম। হে অঙ্গ, হে ভীম, আমার কি হচ্ছে জানো? কি হচ্ছে? আমার বাম নেত্র, বাম উরু, বাম ভুজ সবসময় কম্প হচ্ছে, কাঁপছে, এগুলো অশুভ লক্ষণ, এগুলো অশুভ লক্ষণ, এগুলো মিথ্যা কথা নয়, আমার বাম উরু, আমার বাম নয়ন, বাম বাহু কোন স্পন্দন হচ্ছে, দৈহিকে সব উৎপাদ অশুভ লক্ষণ, উদ্বক্ষী বাহমজ্জং স্ফুরন্তি অঙ্গ পুনঃপুনঃ এরকম হচ্ছে, বে প্রতিষ্ঠাপি হৃদয় দশ্যন্তি বিপ্রিয়, আর আমার হৃদয়ের মধ্যেও এমন বেপথু এমন কম্প হচ্ছে, ও নিকটই মজ্জং বিপ্রিয়ম অমঙ্গলং দশ্যন্তি, অমঙ্গল বুক সবসময় বুকের মধ্যে ধরপড় করছে, বুকের মধ্যে ধরপড় করছে, তো কি হয়েছে, শুয়ে থাকুন শুয়ে থাকুন শুয়ে থাকুন, ডাক্তার ডাকলে ভিটি নিয়ে বলবে শুয়ে থাকুন শুয়ে থাকুন, করবেন না কিছু পরিশ্রম করবেন না কোন কাজকর্ম করবেন না, বলে গেল। তা যুধিষ্ঠির বলছেন, এই তো অবস্থা লক্ষ্য করে আমার মনে হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যেই কোন অমঙ্গল ঘটে যাবে, শিবই সদ্যন্তম আদিত্যম অভিরত্ত আনল অনল আননা মামঙ্গ সারমেয় অয়ম অভিরে ভক্তি রেভ্যতি অভিরূপ। অভি কি হলো, কি হচ্ছে, কি বুঝছে, অনল আননা মুখে আগুন জ্বলছে, কে শিয়ালগুলো, শিয়ালগুলোর মুখ থেকে আগুন বেরোচ্ছে আর সেই চেঁচামেচি করছে, কি কাণ্ড, শিয়ালের মুখে এরকম আগুন, উদ্যন্তম আর আদিত্যম অবিরৌতি, আর তারা সূর্য যে উঠেছে তার দিকে তাকিয়ে খালি চিৎকার করছে, মুখ দিয়ে কেবল আগুন বেরোচ্ছে, আর এখন তো রক্ত বেরোয় মুখে, মুখে রক্ত বেরোয়, আগুন বেরোচ্ছে শিয়ালগুলো, সাংঘাতিক ব্যাপার তো, সার অভিরূপ মা অভিরে ভেতি, আর সারমে যে কুকুরগুলো একদম ভয় নাই, নিঃসঙ্গ চিত্তে আমার দিকে এসে খুব চিৎকার খুব চিৎকার। তা এটাও এখন কিছু কিছু লক্ষ্য হয়, রাস্তায় যে কুকুরগুলো থাকে ও কিছুই মানে না, ওরা ওদের যে খেলা করছে খেলা করছে কি কারণ ইয়ে করছে, মানুষের একেবারে গ্রাহ্য করে, আর গ্রাহ্য করতে হলে তো দিয়ে দেবে। তা বলছে শিয়ালগুলো রক্তমন করছে, এ কি ভালো লক্ষণ, কুকুরগুলো এইরকম আমার সামনে এইরকম অভিরূপ, কোনো ভয় নাই চেঁচাচ্ছি কুকুরগুলো, সস্তা কুটবন্তি মাং সজ্জং দক্ষিণং পশব অপরে বাহাংশ পুরুষ ব্যগ্র লক্ষ্যই রুদত মম। হে পুরুষ ব্যগ্র, আবার একবার সম্বোধন ভীমকে, কখনো অঙ্গ নরব্যগ্র পুরুষ ব্যগ্র মানে নরশ্রেষ্ঠ, এইটাই প্রমাণ। হে ভীম দেখো তো, সস্তা মানে প্রশস্ত, গবাদি পশব মাং সজ্জং কুটবন্তি, আমার বামে ঘুরছে খালি খালি বামে ঘুরছে, অপরে অপ্রশস্তা গর্ধবাদ দক্ষিণং কুটবন্তি, ওগুলো খালি ডাইন দিক দিয়ে যাচ্ছে, এই গাধাগুলো খালি ডাইনে, এ তো ঠিক না, অবাহাঞ্চ রুদত আমার যে বাহ অশ্ব ঘোড়াগুলি সেগুলো খালি কামছে, সেগুলো খালি কামছে, এটা এদিকে যাওয়া দরকার এটা ওদিকে যাচ্ছে, এটা এদিকেরটা ওদিকে যাচ্ছে, ঘোড়াগুলো কামছে, কি ব্যাপার বলতো, তো বড় সাংঘাতিক ব্যাপার, সব সময় আমার প্রদক্ষিণ করে ঘুরছেন, এটা ডাইনে ওটা বাই,
মৃত্যুদূত কপত অয়ম উলুক কম্পয়ন মন পত্রুকশ্চ কুভানই বিশ্বই বৈশূন্য মিচ্ছত। আর দেখো এই যে কপট, কে দেখে আমার মনে হচ্ছে মৃত্যুদূত, এই যমদূত এসেছি। এই কপট নয়, এই যমদূত, এই আমার মৃত্যু সূচক। ইয়ে আর এই উলুক, এই পেচক পত্রুকশ্চ এবং তার প্রতিপক্ষ যে কাক, এই উলুক এবং কাহাক, এই মনোকম্পায়ন খুব আহ্বানে এমন কু আহ্বান করছে আমার তো মন কাঁপিয়ে দিচ্ছে। কাকের চিৎকারও সহ্য করতে পারছি না, আর উলুকের এই রকম কুৎসিত শব্দ এই সহ্য যাচ্ছে। বলতে কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে? বিশ্বং বই শূন্যং ইচ্ছতা, এরা বিশ্বটাকে শূন্য করতে চাচ্ছে, এরা এমন আরম্ভ করেছে। করা যায় বলো দেখি। ধুমড়া দিশ পরিধয় কম্পতে ভূ সহাদ্রিভি নির্ঘাত মাংসাত সাকঞ্চ স্তনয়ত্নভি। এইসব দ্বীপগুলো ধূসর বর্ণ হয়ে গেছে। ধুমড়া মানে ধূসরা, দিশ পরিধয়, আর সব লোককে আবরণ করে ফেলেছে। আর ভূ অদ্রিবী সহ কম্পতি, পৃথিবী পর্বত সহ কাঁপছে, পৃথিবীর সব পাহাড় কাঁপছে, পাহাড় শুধু পৃথিবীকে কাঁপছে। কখনো তো হয়নি এরকম অমঙ্গল সূচক অবস্থা, তো কখনো দেখিনি। হে তা তো হে ভীম, স্তনয়ত্নভি এখন মহান নির্ঘাত বিনা মেঘে বজ্রপাত হচ্ছে, মেঘ নাই দারুণ বজ্রপাত হচ্ছে, মহান বিপুল নিরব্র বজ্রপাত হচ্ছে। ভব কি করা যায়, এখন তো বড় সাংঘাতিক সময়। সূর্যং হতপ্রভং পশ্য গ্রহমদ্যমিত দিবি সশঙ্কুলের ভূতগণের জ্বলিতে রত শিব। হে ভাই, সূর্য তো হতপ্র, সূর্যের যেন আর সে তেজ নাই। দিবি মানে আকাশে মৃত পরস্পরং গ্রহমদ্যম, গ্রহদের মধ্যে মর্দন হচ্ছে, যুদ্ধ হয়ে গেছে, গ্রহের যুদ্ধ লেগে গেছে। সশঙ্কুলই আর অবিমিশ্রই প্রাণী ভীষণই ভূতগণই রুদ্রের অনুচরের রোদসী, এই পৃথিবী এবং স্বর্গ এই জ্বালাচ্ছে, জ্বালিয়ে মারছে। ভূতগণ লেগে সব পৃথিবী জ্বালাচ্ছে, আকাশ মার্গে জ্বলছে সব। দেখো তুমি, দেখো আমি তো দেখেছি। নদ্য নদাশ্চ খবিতা সরাংশিচ মনাংশিচ ন জলত্যগ্নি রাজ্যে ন কাভয়ং কিং বিদাশ্য। হে ভাই ভীম, কি হবে বলো দেখিনি। আর ওই দেখো নদ নদী সরোবর প্রাণীগণ ক্ষুব্ধ হইতেছে, গীতাহতি প্রাধানী ও অগ্নি আর প্রজ্বলিত হইতেছে না। যজ্ঞ করবে কি, ঘৃত দিচ্ছে জ্বলছে না। আমাদের যেমন কেরাসিন জ্বলে না, জপ দপ করে, জল মিশিয়ে দিয়েছে। জানি না এই দুরন্তকাল আরো কি ভয়ঙ্কর ব্যাপার বিধান করবে। ঘি দিলে তো আগুন জ্বলে, ঘিয়েও আগুন জ্বলছে, কি আর হবে। ন পিবন্তি স্তনং বর্ষা ন দুর্যন্তি চ মাতর রুদন্ত শ্রীমুখা গাব ন ঋষন্ত ঋষভাবৃতি। বৎসগণ আর স্তন পান করছে, কি হলো কে জানে। মাতর জননী সমূহ আর দুগ্ধ বর্ষণ করছে না, দুগ্ধ ধারা আর তাদের বেরোচ্ছে না। আর গোষ্ঠে গরুগুলো অশ্রুমুখী হয়ে রুদন্তি, চোখের জল ফেলছে আর কানছে গরুগুলো। ঋষভা নিঃসন্তি আর বৃষদল তারাও কোনো আনন্দ নাই, তারাও ওই রকম দুঃখ করছে। বুঝুন এগুলো যুধিষ্ঠির কৃষ্ণের অন্তর্ধানের ভয়ানক দুর্দশা লক্ষ্য করে বলছে। আমরা তো এখানে ভালো মন্দ খাই এরই পরিচিন্তাহীন, কিন্তু আমরাও দেখছি খুব দুর্দশা। এর সঙ্গে মিলালে প্রায় মিলে যায়, কেন এখন তো মাতা স্তন্যদেবীকে সে তো দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আর ছেলেগুলো তো মাতৃস্তন্য এখন পান করতে পারছে না, তো প্রায় তো ওই একই আকারে আর সে আকারে। তারপরে গরুগুলোকে বেঁধে রেখেছে, দুধ যায় না, ওগুলো এখন আর খেতে পায় না, চোখের জল বেরোচ্ছে গরুগুলো। সেই কখন সকালে দুটো খড় দিয়ে গেছে, আর সে দেবে কি না দেবে সারাদিনে তো ঠিক নেই, খুব খারাপ অবস্থা। দৈবতানি রুদন্তি ব সিদ্ধন্তি প্রচলন্তি চ ইমে জনপদা গ্রামা পুরোদ্যান আকরাশ্রমা ভ্রষ্ট শ্রিয় নিরানন্দা কিং দর্শয়ন্তি স্ম। বলছেন যে দৈবতার দেবতার প্রতিমা তাও কাঁদছে, বলেন কি বলে, হ্যাঁ আর সব ঘাম বেরোচ্ছে দেবতার প্রতিমায়, এতকাল থেকে হয় না। প্রচলন্তি চ প্রচলিত হচ্ছে, ইমে জনপদা গ্রামা পুরো উদ্যান আকর আশ্রমা এই সব নিরানন্দা আনন্দ শূন্য দেখা যাচ্ছে। এতে কি মনে হচ্ছে জানো, অস্মাকং কি মহম দর্শন, কি দুঃখ যে আমাদের আসছে তন ন জান, তা জানি না, খুব ঘোরতর দুঃখ আসছে। কিন্তু পাঠালাম অর্জুনকে, অর্জুন তো ফিরছে না। মন্যে এ তৈরি মহৎপাতই নুনাং ভগবত পদই অনন্য পুরুষ শ্রীভীরহীনা বুড়হত সৌভগা। এ তৈরি মহৎপাত, এই যে মহৎপাত গুলো হয়েছে, এই অশুভ লক্ষণ সব দেখে মনে হয় হত সৌভাগ্য, পৃথিবীর সৌভাগ্য নাশ হয়ে গেছে। আর নুনাম একবারে নিশ্চিত রূপে ধ্রুব অনন্য পুরুষ অশ্রীভি অনন্য পুরুষ, তার শ্রীর সহিত এই ভগবান তার পদের দ্বারা আর ভূমিতে নাই, তিনি নাই, পদৈহীনা বিরহিতা মন্যে, মনে হয় তিনি চলে গেছে, তাই এই সব সৌভাগ্য চলে গেছে, সমস্ত দুর্ভাগ্যের লক্ষণ সব দেখা যাচ্ছে। ইতি চিন্তাহত স্তস্য দৃষ্টা দৃষ্টিন চেতসা রাজ্য প্রতাগমন ব্রহ্মণ যদুপূর্যা কবিত্বজ। সুতরাস্বামী বলছেন সৌনদাদিকে, হে সৌন, এই দৃষ্ট অরিষ্টে ন, এইরকম সব অরিষ্ট বিপদ সূচক সব যখন যুধিষ্ঠির মহারাজ দেখছেন, চেতসা চিন্তায়ত চিত্তেতে এইগুলো যখন চিন্তা করছেন, তখন রাজ্য সমিতে সেই যুধিষ্ঠিরের কাছে কপিধ্বজ মানে অর্জুন যদুপূর্যাং, যদুপূর্যা মানে দ্বারকা হইতে প্রত্যাগমন এসে গেছে। এদিকে এই সব দুর্লক্ষণ সব দেখছেন, ভীমকে বলছেন, এমন সময় অর্জুন এসে হাজির, তং পাদয় নিপতিতম অজাথাপূর্বমাতুরম অধ বদনবৃন্দন সৃজন্ত নয়নাবজয় বিলক্ষুত বিঘ্ন হৃদয় বিশ্বায় মনুজং নির্ব পৃচ্ছতি স্ম সুরীর মধ্যে সংস্মরণ নারদীরিতম। এসেছে বটে, বরাবর এসে প্রণাম করেছি, এবার এসেছে প্রণামও করছে অযথা পূর্ব, পূর্ব রীতি অনুক্রম না করে অনতিক্রম অতিক্রম পাদয়নি পতিতম, পায়ে পড়ে গেছে। কিন্তু সে আগের মতন অর্জুন এবার না, আতুর বড় কাতর দেখা যাচ্ছে, অধবদন নয়নাবজয় অধবদন হয়ে আছে, আর চক্ষু দিকে অশ্রু বিগলিত হচ্ছে, চোখের জল পড়ছে, কাঁদছে। অনুজং অর্জুনং বিচ্ছায়ং, ও অর্জুনের শরীরে একেবারে ক্লান্তি দেখা যাচ্ছে, খুব এই বিলুপ্ত উদ্বিগ্ন হৃদয় কম্পিত হৃদয়ং নিপ মহারাজ যুধিষ্ঠির, কম্পিত হৃদয়তে নারদের ইতম নারদ বাক্যং সংস্মরণ, চিন্তা করে যে এই হয়েছে, আরে তাহলে কৃষ্ণ চলে গেছে। শরীর মধ্যে বান্ধবান সমীপে পৃষ্ঠতিস্ম, অন্যান্য বান্ধবগণ ছিলেন, তাদের সামনে জিজ্ঞাসা করলেন, অর্জুন কি হয়েছে বলো। অর্জুনের অবস্থা তো কাহিনী, কি করে বলে, বিদুর বলতে পারে নাই, নারদ বলতে পারে নাই, এখন অর্জুন এসেছে। অর্জুন তো ওই অবস্থাতে যুধিষ্ঠির বুঝে নিয়েছে ঘটনা খুব খারাপ, খুব খারাপ। কোন জামাই বাড়ি যদি কাউকে পাঠানো যায় আর সে জিজ্ঞেছে, সে এসে যদি ওই রকম হয়ে গেছে জামাই, এ তো মানুষ এমনি বোঝে, এরম বুঝছে, কিন্তু বুঝেও অর্জুনকে যুধিষ্ঠির সব জিজ্ঞাসা করছে একে 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 একে, ও তো প্রথম চুপ করেই আছে, আজ এই পর্যন্ত আবার কাজ শুনবো।
এই হয় অমৃত সমাজ, পরম সন্তোষে প্রভু করেন ভোজন, প্রভুর অবশিষ্ট
পথ না, সজনা সুখম আসতে মধু ভোজ দশার হরহা সাত্তক অন্ধক কৃষ্ণরা। আমরা যতগুলো সর্বশেষ শ্রবণ করেছিলাম যে যুধিষ্ঠির কতগুলি অশুভ লক্ষণ দেখতে পেলেন, এগুলো বিস্তারিত রূপে শ্রবণ করেছি, তার দ্বারা তিনি এই আশঙ্কা প্রকাশ করলেন যে নারদ ঋষি যে বলে গেলেন যে কৃষ্ণের অন্তর্ধান হবে, আমার মনে হয়েছে। এইটাই যুধিষ্ঠির মহারাজ আশঙ্কা করলেন এবং ভীমকে ডেকে বললেন, দেখো এই সব অশুভ লক্ষণ এই অশুভেরই কারণ, ভগবান শ্রীকৃষ্ণ যখন ধরাধামে ছিলেন এসব অশুভের কোনো কথাই ছিল না, এখন যখন এই দুর্লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে তখন নিশ্চয় তিনি ধরাধাম হতে অন্তরিত হয়েছেন। এইসব বলার পর ভীমকে বললেন, ভীম অর্জুনকে পাঠালাম, তুমি যাও, আমাদের বন্ধু বান্ধব সব কেমন আছে জেনে। সাত মাস অতীত হল কিন্তু ফিরছে না, ফিরছে না, ফিরছে কেউ অর্জুন যখন ফিরছে না তাহলে নিশ্চয় আশঙ্কা হচ্ছে যে কৃষ্ণের অন্তর্ধান, এবং যাদবগণেরও অন্তর্ধান। সেই কথাই এখন এইরকম কথোপকথন হতে হতে অর্জুন এসে হাজির হয়েছে, কাল অর্জুনের আসা পর্যন্ত শুনেছি। অর্জুন এসে যুধিষ্ঠিরকে প্রণাম করলেন, অধবদন হয়ে অশ্রু ধারা বিগলিত নেত্রে তিনি দাঁড়িয়ে থাকে। তখনও যুধিষ্ঠির বুঝতে পারলেন তেই তো, এভাবে তো অর্জুন কখনো আসে না, দাঁড়ায় না, এই যে চোখের জল আর বন্ধ হচ্ছে না, নিশ্চয়ই অমঙ্গল ঘটেছে। তাই এখন এক এক করে জিজ্ঞাসা করছে, প্রশ্নগুলি শুধু শুনে যান। যুধিষ্ঠিরও উবাচ, যুধিষ্ঠির বললেন, আনত্য পূর্যাং, আনত্য পূর্যাং মানে দ্বারকায়াম, অর্জুন তুমি তো দ্বারকায় গেলে, নহ স্বজনা, আমাদের স্বজনগণ কেমন আছে, বন্ধু বান্ধব কেমন আছে, কি খবর নিয়ে এলে, আর সেই বন্ধু বান্ধবের মধ্যে মধু ভোজ দশার অর্হা সাপ্তত অন্ধক বৈষ্ণয় এইসব নামে আমাদের যে বান্ধব, তারা সুখম আসতে তারা কি সুখে আছেন বলো তো অর্জুন। অর্জুন তো দাঁড়িয়ে গেলে কাঁদছে, আর কোন বাক্য না। বিষ্ণুবংশীয় দিকের মধ্যে মহারথ পরিপূর্ণ মঙ্গলে আছেন তো, তিনি যুদ্ধে ভগবান এই ভগবান অনিরুদ্ধ আনন্দে আছেন তো, সকলের খবর নিচ্ছে। সুখে সুখে আরো দুঃখ রামকৃষ্ণ অপি স্মরন্তি কুশলমস্মাকং মধ্যসৌরিকা। অর্জুন সুখেন চারুদেষ্ণ জাম্বুবতীর পুত্র সাম্ব এবং অন্যান্য প্রধান প্রধান শ্রীকৃষ্ণের পুত্রগণ এবং সপুত্র ঋষবাদী সকলে শ্রীতদেব উজ্জ্বল প্রভৃতি শ্রীকৃষ্ণের অনুচরগণ এবং সুনন্দ নন্দ প্রভৃতি রামকৃষ্ণের বাহুবলে সুরক্ষিত অন্যান্য আমাদের পরম সুখী সাত শ্রেষ্ঠগণ চলে আসেন তো, তারা আমাদের বিষয় চিন্তা করেন তো, ভগবান অপি গোবিন্দ ব্রহ্মণ্য ভক্ত বৎসল কচিৎপুরে সুধর্মায়া সুখমাস্তে সুহৃদ্ভূত। আর ব্রহ্মণ্য ব্রাহ্মণের হিতকারী ভক্ত বৎসল ভক্তপালক ভক্তকে স্নেহ করেন এমন যে ভগবান গোবিন্দ, তিনি সুহৃদগণের সহিত মিলিত হয়ে সেই দ্বারকায় সুধর্মা সভায়, সুধর্মা নামে যে সভা সেখানে সুখে আছে তো, রাজত্ব করছেন তো ঠিকভাবে, সেই সুখে থেকে মঙ্গলায়ত লোকানাং ক্ষেমায়ত ভবায়ত আস্তে যদুকুলাম বোধ আদ্য অনন্ত শক পুমান। ভগবান হচ্ছেন মঙ্গলময়, তিনি লোকের মঙ্গলের জন্য লোকের সুবৃদ্ধির জন্যই জলকুল সমুদ্রে তিনি আবির্ভূত হয়েছেন, কিন্তু তিনি অনন্ত সহ বলদেব সহ তিনি ভালো আছেন তো কৃষ্ণ। আমরা জগতে বাস করি,
আমরা আমাদের নিজেদের মঙ্গল নিজেরাই করতে পারি বলে মনে করি, কিন্তু ভগবান ছাড়া কেউ করে। যদ্বাহু দণ্ডগুপ্তায়ং সপূজ্যাং যদবর্ষিতা কিরন্তি পরমানন্দ মহাপৌরুষিকাইব যদুবংশীয়গণ, যাহার ভুজদণ্ডে সুরক্ষিত নিজ নগরী দ্বারকাপুরীতে বৈকুণ্ঠদাতের অনুচর বর্গের ন্যায় প্রিয় পুজি করিয়া পরমানন্দে বিহার করিতেছেন। তো অর্জুন অর্জুনকে একেবারে চুপচাপ খালি টানছে, কেন না যাদের কথাই জিজ্ঞাস করেছে তারাই সব অন্তর্ধান হয়েছে। কয়েকজন বাদে জল পাদ শুশ্রূষণ মুখ্য কর্মণা সত্যাদর দস্ত সহস্র যোষিত নির্দিষ্ট সংকেত দশাং সদাশিত হরন্তি বদলাদ বল্লবিতা। আর বললেন সেই সত্যভামা প্রভৃতি সেই যে ষোড়শ সহস্রী সহস্র কৃষ্ণের স্ত্রী তারা ভালো আছেন তো? জ্যেষ্ঠ সহস্র যোষিত ষোড়শ সহস্র শ্রীকৃষ্ণের রমণী, তাদের কাজই হল শ্রীকৃষ্ণের পাদ পদ্ম সেবাই হল তাদের মুখ্য কাজ। শ্রীকৃষ্ণ পাদ পদ্ম সেবার জন্য এই দ্বারকার মহিষীগণ সর্বদাই রত ছিলেন, এবং যুদ্ধে ত্রিদশান দেবার নির্দিষ্ট বজ্রায়ুধ বল্লবসীতা ইন্দ্রপত্নীর পরিভোজ্যা সেই যে তদাশিষ পারিজাত স্মরণ করেছিল। দেবতারা সব বাধা দিয়েছিলেন কিন্তু বাধা দিয়ে কিছু করতে পারেন না, সব দেবতা বিলোকে পরাজিত করে শ্রীকৃষ্ণ সুদামার ইচ্ছা অনুসারে সত্যভামার ইচ্ছা অনুসারে সেই পারিজাত সেখান থেকে নিয়ে যায়। যদ বাহু দণ্ডা ভূতায়ানু জীবিন যদু প্রবিদাদ মোহ অধিক্রমন্তীরাহিতাং বলা সভাং সুধর্মাং সুরসত্তমচিতা। যদুবীরগণ যাহার ভুজদণ্ড প্রভাবে প্রতিপালিত হইয়া তাকেও ভয় করেন না, এবং শ্রেষ্ঠ দেবগণের যোগ্য বলপূর্বক অধিকৃত সুধর্ম নামী সবাই চরণ দ্বারা অধিক্রমণ করেন, সেই ভগবান গোবিন্দ আনন্দে আছেন তো? হচ্ছে দেবসভা সেই সুধর্ম নামী সেই জন্য কতিত্বে অনাময় তাঁত ভ্রষ্ট তেজা বিলাসিনে অলৌধমান অবজ্ঞাত তিনি তা তো চিরোচিত তোমার অনাময় তো কোনো অসুস্থতা কিছু হয় নাই তো, কুশলে আছো, তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার কুশল নাই। রং নেই যা বিভাগ তোমার, তুমি আমার কাছে যেভাবে দাঁড়িয়েছো যেন মনে হয় অর্জুনের আর পেয়েছি নাই, যেহেতু আমি দেখেছি অর্জুন আজ তোমার ভ্রষ্ট পেয়ে এই অবস্থায় তুমি শোভা পাচ্ছি। এই কাত তিনি চিরচিত বহুকাল থাকার দরুন এইরকম তোমার শরীরের অবস্থা হয়েছে না মনের অবস্থা হয়েছে? অনেক দিন দূরে দেখেছিলাম সেই জন্য, না কি অলব্ধ মান তোমাকে মান দান করে নাই বলে অপমানিত করেছি বলে তোমার এরকম হলো? কি ব্যাপার কি না অবজ্ঞাত বা না কেউ তোমাকে অবজ্ঞা করেছে গ্রেফতার করেছে? তুমি তোমাকে যদি কেউ অবমাননা করে তা তুমি সহ্য করতে পারো না, কি হয়েছে বলো? কি হলো অর্জুন? কোটির নালিহত অভাবে শব্দাদিহীন অমঙ্গলে নদত্ত মুক্ত মর্তিক আশয়া যত প্রতিষ্ঠিত কি হইল অভাব গ্রস্ত হয়ে অমঙ্গল শব্দাদি পরুষ বাক্য সব কঠোর বাক্য এর দ্বারা কেউ তোমাকে তাড়না করেছে তাই তো কঠিন অর্থিভ নিন আকায়া কোন অর্থ প্রাপ্তি তোমার কাছে তুমি তাকে আশা দিয়েছিলে যে দেব তারপরে না দিতে পারো কি হয়েছে কি প্রতিষ্ঠিত যা প্রতিজ্ঞা করেছিলে প্রাপ্তি এসে তোমার কাছে পেয়েছে তা তুমি দিতে দেবে বলে স্বীকার করেছি কিন্তু দিতে পারল এর জন্য কি এরকম মন খারাপ কি হয়েছে কি তাই এখানে বলেছি কেউ কি তোমায় প্রেম শূন্য পরুর বাক্যে তাড়না করিয়াছে কোন জাতক তোমার নিকট কিছু প্রার্থনা করে তাহাকে তুমি অভাব বসতে কিছু দিব্য বলিতে সমর্থ হও নাই কি অথবা কোন জাতকের নিকট তোমার আশা পূরণ করিব এইরূপ প্রতিষ্ঠিত হইয়া তা দান করো নাই কি হয়েছে কথিতং ব্রাহ্মণং বালং গাং বৃদ্ধং রোগিণং স্ত্রিয়ং স্মরণপস্থিতং সত্যম নাত্যাক্ষী স্মরণপ্রজ তুমি হলে স্মরণপ্রজ যে তোমার স্মরণ নেয় তারই তুমি বরাবর স্মরণ দিয়ে এসেছো আশ্রয় দিয়ে এসো এমন যে প্রসিদ্ধ আশ্রয় দাতা তুমি কোন ব্রাহ্মণকে কি কোন বালককে কি কোন গাভীকে কি বৃদ্ধকে কি রোগিণীকে কোন স্ত্রীলোককে তোমার স্মরণাগত হয়েছে এমন কোন প্রাণীকে অত্যাচী ত্যাগ করেছ যে কারণে তোমার আজ এই বৃদ্ধতা তোমার এই মনোভাব দেখে মনে হচ্ছে এই সব কিছু হয়েছে গমন করেছে কি হইল কি তোমাকে এরকম তেজশূন্য দেখা যাচ্ছে কেন তুমি কি কোন অগণ্য স্ত্রীকে গমন করিয়াছ কিংবা কোন গরিম স্ত্রী মলিন বস্ত্রাদি দেখিয়া তাকে পরিত্যাগ করিয়াছ অথবা প্রতিমধ্যে তোমার সমকক্ষ বা তোমার অপেক্ষা অধম ব্যক্তি করছি পরাজিত হইয়াছে অপিষ্ঠিত পর্যভংসাং সম্বজ্ঞান বৃদ্ধ বালকাং যুগস্থিত কর্ম কিঞ্চিৎ কৃতবান্ন যদর্কম তোমার সঙ্গে একত্রে ভোজনের যোগ্য কোন বৃদ্ধ কি বালক তাদের তুমি ভোগ করাতে পারো না খেতে দিতে পারো না অক্ষমং কিন্তু বিকশিত কর্ম অক্ষম হয়ে করতে না পেরে তুমি কি কোনো নিন্দিত কর্ম করেছো কি করেছো তুমি আত্মবন্ধুনা শূন্য স্মৃত নিত্য অথবা তুমি কি তোমার অতি প্রিয়তম আত্মবন্ধু শ্রীকৃষ্ণের বিধায় আপনাকে শূন্য বলিয়া বোধ করিয়াছ এই দ্বারা ক্লাস কি হয়েছে অন্যথা তোমার এরূপ অশান্তিতে হইতেই পারে না এই অশান্তি তোমার কখনো হতে পারে এটা আশঙ্কা সই ন সম্ভব এই সকল আশঙ্কা অর্জুনীতে সম্ভব নয় সম্ভবতী নারদ প্রতি স্মরণ এই সম্ভব হতে পারে ওই নারদের কথা ঠিক হইল যে যদুকুল অন্তর্ধান হবে, শ্রীকৃষ্ণ চলে যাবে, চলে তো গেছি, তিনিও জানেন কিন্তু বলেন নাই, এই কারণে হতে পারে। নিত্যং মানে সদা, শ্রেষ্ঠতমেন আত্মন বন্ধু না কৃষ্ণ, তোমার শ্রেষ্ঠতম নিজ বন্ধু কৃষ্ণ রহিত হওয়ার জরুরি শিক্ষাটা এরকম হয়েছে, হৃদয়ের চেতনা শূন্য মূর্ছিত নীতি মন্যতে, আমার মূর্ছিত অবস্থা, আমার জ্ঞান নাই, অজ্ঞানের পরিচিত। সত্যম সত্যম এতদেব কারণম, সত্যম ইতি ভাব নিশ্চিত এই কারণ, অন্যটাকে রূপ মনোপীড়া নয়, অন্য কোন কারণে তোমার এই মনোপীড়া হতে পারে না। এই বলে কেউ যাচ্ছে কেউ এরকমই শোনা, কিন্তু শ্রীমৎ ভাগবতী মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্যে পারমহংসং সংহিতায় বৈয়াকরণ প্রথম স্কন্ধে যুধিষ্ঠির বিতর্ক নাম চতুর্দশ, এইভাবে যুধিষ্ঠির নিজের মনে মনে বিতর্ক করতে লাগে, অর্জুন চুপ করে চোখের জল ফেলে চলতে লাগে। পঞ্চদশ অধ্যায় সুতৌবাস, এবং কৃষ্ণ সখ কৃষ্ণ ভ্রাতা রাজা বিকরুচিত নানা আশঙ্কাস্পদং রূপং কৃষ্ণ বিশ্লেষ কর্পিত শোকেন সুস্পদন হৃৎসর সরোজতপ্রভ বিভমতমেব অনুজ্ঞায়ন না স্বপ্ন প্রতিভাসিত। যত কথাই আশঙ্কা করে যুধিষ্ঠির বলুন, কিন্তু ইনি কিছুই বলতে পারছেন। শ্রীকৃষ্ণ বিরহ কাতর, কৃষ্ণ সখা অর্জুন সহদর, রাজা যুধিষ্ঠির কর্তৃক নানা আশঙ্কাযুক্ত ভাবে জিজ্ঞাসিত হইলেন, কিন্তু শোকে হৃদয় ও মুখপদ্ম প্রভাবীন হওয়ায় এবং পরমেশ্বর শ্রীকৃষ্ণকে চিন্তা করিয়া প্রত্যুত্তর প্রদান করিতে সমর্থ হইল। দেখলেন যে এখন এত কথা হয়ে গেল, কিছু তো আর না বললে যুধিষ্ঠির ঠিক থাকতে পারবে না। খুব কষ্ট করে শোকটাকে দমন করলেন এবং হাত দিয়ে চোখের জলটা পুষে নিলেন। অনেক চোখের জল তো পরক্ষে ন সমুন্নব্দ প্রণয় উৎকণ্ঠকাতর সৈক্ষ মৈত্রী সৌরিদঞ্চ সারোচ্চাদিসংস্মরণ অনেক কষ্ট করে তিনি বিগলিত শোক বাড়ি কষ্ট করিলেন, অশ্রুদার হস্ত দ্বারা মার্জিত করিলেন এবং শ্রীকৃষ্ণের অদর্শন নিমিত্ত তার উৎকণ্ঠ অতিশয় বৃদ্ধি প্রাপ্ত হইয়াছিল বলিয়া অত্যন্ত কাত হইয়া পড়িল। তখন সারচ্চাধিকারকে শ্রীকৃষ্ণের সত্য ভাব মিত্রতা এবং বন্ধুতা স্মরণ করিয়া অর্জুন কে যেন ভিতর হইতে তার কণ্ঠ অবরোধ করিল, বাষ্পরে অগ্রজ যুধিষ্ঠিরকে এইরূপ বলিতে পারিল, বলবার চেষ্টা করছে বিপদ থেকে কথা বলতে পারছে। আমরা বইয়ের কাজে আমরা ভগবানকে ভুলে আছি, এতে আমাদের কিছু অসুবিধা নাই, কিন্তু যারা ভগবানের নিত্য পার্শ্ব নিত্যার তাদের নিকট থেকে কৃষ্ণ অন্তর্ধান হলে তাদের যে কি অবস্থা হয় তাও তো আমরা বুঝতে পারব, তাও তো আমরা বুঝতে পারব। তবে হ্যাঁ, মহাপ্রভু যে বিরহভাবে ভজনের কথা শিক্ষা দিয়েছেন তাতে আমাদের এইটা শিক্ষা হওয়া উচিত যে ভগবান আমাদের এত দয়া করছে, আমাদের হাতটি ওঠে না যদি ভগবানের দয়া না হয়, চোখ দিয়ে দেখতে পারি না যদি ভগবানের দয়া না হয়, কানে শুনতে পাই না যদি ভগবানের দয়া না হয়, আজ মুখে তুলে দিতে পারি না যদি ভগবানের দয়া না হয়, এমনকি মুখের মধ্যে দিলে পেটে গেলেও ভগবান জঠরাগ্নি রূপে যদি সেইটি হজম না করা তাহলে হজম হয় না, এমনি অবস্থা। এই কথাগুলো যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে অবশ্যই আমরা ভগবানের কথা স্মরণ করতে পারি, হে ভগবান তোমার দয়ায় বেঁচে আছে। এই দয়াগুলো যদি আমরা অনুভব করতে পারি তাহলে তোমার দয়ায় বেঁচে আছি, না বারবার কথা নয়, এমন তুমি দয়াময় তোমাকে ভুলে আছি। এটা আমাদের মতন মধ্যজীবের পক্ষেও এই দয়া স্মরণ করে কৃষ্ণ স্মরণ করা কর্তব্য, কিন্তু আমরা তা করতে পারি কই? কিন্তু অর্জুন তো তার পার্শ্বদ, তিনি তো করবেন, তিনি তো দুঃখে বিরতাতর অবস্থায় এই রকম কষ্ট বোধ করিল। এখন অর্জুন বলছে, ওই যে বললাম চোখের জল মুছে নিয়ে কৃষ্ণের সারচ্ছাদি কিন্তু কথা শ্রবণ করে যে ও কৃষ্ণ আমার বন্ধুকে কি না করেছে, তখন আবার কাতর হয়ে যাচ্ছে, এটার থেকে কেউ কন্ট্রোল করে দিচ্ছে, আবার অর্জুনের প্রশ্ন উত্তর দেবার জন্য চেষ্টা করছে। এইবার অর্জুন বঞ্চিত হও মহারাজ হরিনা বন্ধু রূপিনা যে নমি অপহৃত তেজ দেব বিস্মাপন মহৎ। মহারাজ কি বলবো, আজ বন্ধুরূপী ভগবান শ্রীকৃষ্ণ আমায় বঞ্চনা করেছে, বঞ্চনা মানে অদর্শন, আমার যে তেজে দেবগণ বিস্মিত হইতেন হরি আমার সেই তেজ অপহরণ করিয়াছে, আজ আর আমার তেজ নাই, গান্ধি পাশে বটে আমি আর চলতে পারি, বুঝুন ভগবানের পার্ষদগণ ভগবত বিরহেতে ভগবত মহিমা স্মরণ করে এই রকম কাতর হন। আমরা অবশ্য সাধারণ জীব, কিন্তু ভগবানের দয়াতেই বেঁচে আছি, এক মুহূর্ত বিনা দয়া থাকতে পারি না, এই বিচার করে সেই ভগবানের কথা আমাদেরও স্মরণ হওয়া উচিত। যস্য ক্ষণ বিয়োগেন লোক জপ্রিয় দর্শন উক্তে ন রহিত যে মৃতক পশ্যতি যথা যেরূপ অতি প্রিয় পিতা মাতা প্রভৃতিও দেহ হইতে বিগত হইলে সেই দেহই আবার অতিশয় অপ্রিয় হইয়া ওঠে, উড়িয়ে দিয়াছে, ছুঁড়িলে চান করতে হয়, যে পিতা মাতাকে এত শ্রদ্ধাভক্তি করে মূল্য পড়ে তারা আত্মা চলে গেলে এই অবস্থা, সেই দেহই আবার অতিশয় অপ্রিয় হয়ে উঠে, তখন সেই দেহকে লোকে মৃতদেহ বলিয়া ঘৃণা করে, তদ্রূপ যাহার ক্ষণকাল মাত্র বিরহে এই সমগ্র ভুবন অপ্রিয় বোধ হইবে, আজ আমার আর এই জগতে কিছু নাই, সব যুগায়িত নিমিত এল চক্ষুষা প্রাবৃষায়িত শূন্যায়িত জগৎ সর্ব গোবিন্দ বিরহে নম। মহাপ্রভু এই শিক্ষা দিয়েছেন বিরহে, যত সংশয়াত দুর্পদকে হম উপাগতান রাজ্যাং স্বয়ম্বর মুখে মর দুর্মদান তেজরিতং খলু মায়া নিহত মৎস সদ্বিকৃতে ধনুষা অধিগত আছে কৃষ্ণ। এই দুর্পদ রাজার গৃহে গিয়েছিলাম, কত রাজরাজরা সেখানে উপস্থিত হয়েছিল, বড় শক্তিশালী রাজেন্দ্রবর্তী এসেছিলেন, সেখানে কৃষ্ণার স্বয়ম্বর সভাকে সকলেই আশা করেছিল নেব, কিন্তু পণ ছিল মৎস্যবিদ্ধ করে নিতে হবে, সেই চঞ্চল মৎস্য যার কৃপা আমি বিদ্ধ করে সেই রাজেন্দ্রবর্তকে পরাজিত করে আমি কৃষ্ণাকে লাভ করি, সব কথা স্মরণ হচ্ছে। যেমন আমাদের সংসারে ওই মনে হয় যে আমার এই ছেলেটা এরকম করছো, এই স্মরণ করছি আর কাল আমার স্ত্রী আমার জন্য এরকম রান্না করে সবাই সাজিয়ে বসে থাকছে, আমার পিতা মাতা এরকম করছে। এই জগতে যেমন এই শোক করতে দেখা যায়, তাদের গুণ মহিমা স্মরণ করে ভগবান ভক্ত ভগবানের গুণের কথা, কৃপার কথা, স্নেহের কথা স্মরণ করে এইটাই বলছে। আমি যাহার বলে বলি হইয়া দুর্বদ রাজভবনে স্বয়ম্বর সভায় সমাগত কামনমত্ত নিপতিবৃন্দে প্রভাব দরুণ গরম মাত্রী হরণ করিয়াছিলাম, এবং পরে সেই ধনুতে জয়া রোপণ করিয়া চঞ্চল মৎস্য তৃপ্ত করিয়াছিলাম ও দ্রৌপদীকে লাভ করিয়াছিলাম। সেই কৃষ্ণ আমাকে করিয়াছে মহারাজ, কি বলবো দুঃখের কথা। যত সন্নিধাবহু খান্ডবম অগ্নয়ী অদাদ নিষ্কপটে এবং যিনি নিকটে ছিলেন বলিয়াই আমি নিজ বলে দেবগণের সহিত দেবরাজকে সমরে পরাজিত করিয়া ইন্দ্রের খান্ডব বন অগ্নিকে ভোজনার্থে প্রদান করিয়াছিলাম, এবং সেই খান্ডব বনের দহনে ময়দানবের প্রাণ রক্ষা হইয়াছিল। এই জন্য সেই ময়দানব আমাদিগকে অদ্ভুত শিল্পপূর্ণা মায়াময়ী সভা নির্মাণ করিয়া দিয়াছিল, যাহার কৃপায় নরপতি সমূহ চতুর্দিক হইতে সমাগত হইয়া আপনার রাষ্ট্র যজ্ঞে কর প্রদান করিয়াছিল। এই কৃষ্ণ ছিল, এখন যে কাঞ্চের ডাক্তার কোন যোগটা নাই, আগে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছিলেন, আর এই কৃষ্ণের কথা স্মরণ করে করে। আর আমাদেরও দেখতে হবে ভগবান ভক্তগণকে কত ভালোবাসেন, ভক্তগণ সেই কথা স্মরণ করে কত ভগবানের মহিমা কীর্তন মুখে বিরহকাতর হন। আমরা অতি দুর্ভাগা, সেই কৃষ্ণের ভালোবাসা পেলাম না, কৃষ্ণকে প্রীতি করতে পারলাম না, কৃষ্ণকে ভক্তি করতে পারলাম না, তাই কৃষ্ণের প্রীতি আমরা পেলাম না। এই আমাদের দুর্দৈ দুর্দৈভাবে কৃষি সমীহাজনী না অনুরাগ, আমাদের এমন দুর্দৈ যে কৃষ্ণে আমাদের একটু অনুরাগ হল, কৃষ্ণ নামে আমাদের অনুরাগ হল। অথচ এই অনুরাগ যুক্ত ভক্তগণ কৃষ্ণের সঙ্গে কত লীলাই করেছেন, আর আজ তারা কৃষ্ণ বিরহিত জীবনে খুব দুঃখ অনুভব করছে, কি বিরহ তাদের। যত তেজসা নিপসিল অগ্নি মহাত্মকার্থম হাজ্য অনুজস্তব গজ গজাদিত সত্য বীর্য তেনহারিতা প্রমথনা সমর্থায় ভূপা জন্মতিতা সদনয়ন বলিমধ্যে। মহারাজ যাহার তেজর দ্বারা অযুত হস্তি চলল ভগবান, এবং উৎসাহ বিচ্ছম্বন্ন আপনার অনুজ এই অর্জুন আর্য ভীমসেন রাষ্ট্র যজ্ঞের জন্য সেই নিপগণ বন্দিত চরণ জরাসন্ধকে বিনাশ করিয়াছিলেন। মহারাজ যে কৃষ্ণের কৃপার শক্তিতে এবং সেই জরাসন্ধ কর্তৃক মহাভৈরবের যজ্ঞের নিমিত্ত নানা দিক হইতে আহৃত ও কারা অবরুদ্ধ ভূপতিগণকে কারামুক্ত করিয়াছিলেন বলিয়াই সেই নিপতিগণ আপনার যজ্ঞে বহুবিধ উপদৌগণ আনয়ন করিয়াছিলেন। এই রাষ্ট্রীয় যজ্ঞের কথা কেউ পারে, কিন্তু কৃষ্ণ বলে এইসব হয়েছে এই বলে এখন অনেক তো আজ এই পর্যন্ত কাজ, আবার পরদিন আমরা শ্রবণ করছি। বাং মনবীর যত কর্ম প্রারবতী নর ন্যায়ং বা বিপরীতং বা সঞ্চয়িতে তথ্য হে তব। আজ আমাদের শ্রীমৎ ভগবদ গীতা শ্রবণের গীতার এখন অষ্টাদশ অধ্যায় শ্রবণ করছি, এই অধ্যায়টি হচ্ছে গীতার চরম বা সেই শরীর সাধারণ লোকের ধারণা যে গীতা শাস্ত্রটি খুব সহজ, আর অনেক লোক এই গীতা শাস্ত্র নিত্য পাঠও করে, নিত্য পাঠও করে, কিন্তু গীতাস্থলে দেখা যায় গীতার যে অর্থ বা তাৎপর্য এ বুঝতে পারে না, বুঝতে পারে না। তার কারণ গীতা কেন সব শাস্ত্রের অর্থেই বোঝা দুরূহ, আর শাস্ত্র তো হল সিন্ধু সমুদ্র অত বপা, তা তো মহাভারতের একটি অংশ, শ্রেষ্ঠাংশ অবশ্য, বিরাট মহাভারত। কিন্তু শাস্ত্র সিন্ধু যেমন শিরোধ সমুদ্র মন্থন হয়েছিল এক সময় বিবাসুরের সংগ্রামে, সেই সমুদ্র মন্থনে বিষ উঠেছিল অমৃত উঠেছিল, কিন্তু উভয় পক্ষে কেউই বিষ নিতে স্বীকার করলেন। সমুদ্র মন্থন হল, বিষ উত্থিত হল, কিন্তু বিষ কেউ নিতে চায় না। তখন মহাদেবের ডাক পড়ল, তিনি এলেন, তিনি বিষ পান করলেন। তাতে দেখা গেল বিষ পান করবার ক্ষমতা মহাদেবের না। তা সেই যে স্মৃতি যদি পড়েছিল তাই এই সব বিষে কিছু পেয়ে তারা একটু বিষধর হয়ে, তারপর যখন অমৃত উঠল তখন কারাকারি, তখন খুব কারাকারি, চেনায় চেনায় চেনায়। তখন ভগবান দেখলেন যে সর্বনাশ, এই অমৃত যদি অসুরেরা পান করে তাহলে তো ভীষণ অবস্থা। তখন তিনি মহিনী মূর্তি ধারণ করে এতে উপস্থিত হলেন এবং বললেন, তোমাদের কি ঝগড়া কি নিয়ে? দেখুন আমরা উভয় পক্ষই টানাটানি করেছি, এখন অমৃত উঠেছে, এখন এই অমৃত বন্টন নিয়ে গোলমাল হচ্ছে। আমি যদি বন্টন করে দিই হবে? হ্যাঁ, মহিনী মূর্তি তো দেখেও ভুলেছে, কথায়ও ভুলে, বসল লাইন দিয়ে সব বস, সব বসাল। তারপরে অসুরদের কাছে যখন যায় তখন ওই আচলটা একটু ঘুরিয়ে দেয়, শিশুরা এর জন্য ব্যস্ত হয়ে শিখছে না, তোদের জন্য আমি আছি, এইগুলো ওরা খাচ্ছে, এই বলে কৌশল করে দেবতাদিগকে অমৃত পান করালেন। ওরা বললে, যাকে চাই অমৃত, অমৃত আমাদের দরকার নেই, আমরা এই যে মূর্তি দেখছি এই মূর্তি যদি আমরা পাই তাহলে আমাদের অমৃতের কিছু দরকার নেই, ওরা তাই খাচ্ছে। তারপরে এইভাবে তো অমৃত বন্টন হয়ে গেল। পরে যখন মহিনী মূর্তি বললেন, এসো এসব তিনি আস্তে আস্তে গিয়ে অন্তর্ধান হয়ে গেল, তারা তো হা করে তাকিয়ে থাকে, অমৃতেও গেল এও গেল। আর এই শাস্ত্রে এ যদি মন্থন করা যায় অমৃতে ওঠে বিষ ওঠে, এমন জিনিস অমৃত ওঠে বিষ ওঠে, আর একটি মহিনী সাধন মাস সেই শাস্ত্রে ওই অমৃত এবং বিষ উত্থিত হলেও ওই মহিনী বন্টন করে দেবার কালে ওই অমৃতটা এক শ্রেণীর লোককে দেন আর বিষটা আরেক শ্রেণীর লোককে দেন। জলশাস্ত্রে মোহিনী মূর্তি ধারণ, এই ঘুরিয়ে মালিয়ে অন্যদিকে নিয়ে যায়, এটা বিষক্রিয়া করে। বিষে যেমন মানুষ মেরে ফেলে, সেটা মেরে ফেলে। আর অমৃতে যে মরণ হয় না, বরং মরণ জয়। এখন সমস্ত শাস্ত্র মন্থন করে ব্যাসদে ভাগবত অমৃত বের করি, এই অমৃত তাজন্তি তবত্তাবদন্যানি পুরাণানি শতাঙ্গনে যাবন নৈবশ্রীয়তে ভাগবতামৃত সাগর। এই অমৃত সাগর ভাগবত এই উঠিয়ে বললেন কে নেবে নাও, এই অমৃত নেওয়ার গ্রাস মিলল, গ্রাস মিলল এখনো মেলে না। কেন এই ভাগবত অমৃত কিসে? ভাগবত হচ্ছে ভগবানের ভক্তি ধর্ম, এই ভক্তি ধর্ম যাজন করলে প্রেমামৃত লাভ হয়, ভক্তির ফল হচ্ছে প্রেম, সে প্রেমামৃত লাভ হয়। আমরা চাই তখন মহিমী বললেন তোমরা চাইলে কি চাও, আরো একটু জিনিস আছে, এছাড়াও আছে, সেটা হলো ভগবানের ভক্তি না, এটা ভগবান হয়ে যাওয়া হবে। হ্যাঁ, এই তো ভাব, এই যদি হয় তাহলে আমরা আরো ভক্তি করতে যাবো কেন, ভগবান যাতে হতে পারি তাই করে দেন। ঠিক আছে, এর আমি লোক ব্যবস্থা করছি, তিনি এসে করবেন, ব্যাস যা করেছেন ভাগবতামৃত, এবং তিনি সমস্ত করে বললেন এই ভাগবত সকলে গ্রহণ করো। আর স্বয়ং মহাপ্রভু বলবেন শ্রীমৎ ভাগবত পুরাণ অমল প্রেম পুমত্ত মহা, এই শ্রীমৎ ভাগবত অমল প্রমাণ, অমল পুরাণ, এ প্রয়োজনই হচ্ছে লাভ হয় প্রেম, ভগবত প্রেম। তবে এটি বৈষ্ণব আনানি প্রিয়, এক বৈষ্ণবের এটি প্রিয় হবে, অবৈষ্ণবের এটি প্রিয় হবে, এটিও মহাপ্রভু বললেন ভাগবতেও আছে। এখন মহাপ্রভু তো তার সম্প্রদায়ের লোকদিগকে বললেন তোমরা এই ভাগবত আশ্রয় করে থাকো, ভগবত প্রেম লাভ হবে, মঙ্গল। আর অপরপক্ষে দাঁড়িয়ে গেল কারা, না ভগবান হবেন জানা তারা, কি করে ভগবান যায় সেই পথ ধরলেন, সাযুজ্য কৈবল্য প্রভৃতি নাম দিয়ে এই ভগবান হওয়ার রাস্তাটা তারা নিল। কিন্তু ওটা যে দিই তা বোঝে না, ওই শাস্ত্রের থেকে ওই খুঁজে খুঁজে, আর ওই মোহিনী সাধন মাকে সেও বলেনি এই দেখ এই শ্লোকটা নেই, বলছি এই শ্লোকটাই তো ভগবান হওয়ার কথা আছে। হ্যাঁ, সেটা দেখ, এটা টুকে দেখ, আর এইটাই দেখ, আর এই দেখ, ভগবান সব শাস্ত্র পড়ে ধরে ওই এক দল লোক ওই ভগবান হওয়ার দিকে ছুটে গেল, তারা ভক্তিরোহী, সাধুজ্ঞাদি কামি, তারা ভগবান হিসেবে নিতে যাবেন, ভগবান হয়ে যাবে এই আশা আকাঙ্ক্ষা নিয়ে, তাদের হলো বিষক্রিয়া, বিষক্রিয়া। এমনি বিষক্রিয়া মানুষ একটা জীবনে মরে, আর এ বিষক্রিয়া একবার বরাবরের জন্য মরণ, এ মরণ ঠেকানো যায়, এক্ষেত্রে রক্ষা করবে সে, রক্ষার তো আর কেউ নাই। একমাত্র বলছেন যাও বৈষ্ণবদের কাছে যাও, বেদ পড়তে যাও বৈষ্ণবদের কাছে যাও, ভাগবত পড়তে যাও বৈষ্ণবদের কাছে যাও, পুরাণ পড়তে যাও বৈষ্ণবদের কাছে যাও, বৈষ্ণবদের কাছে গেলে সুবিধা হবে। কেন ভগবান ভক্তি মুক্তি দেন, ভক্তি রাখেন লুকাইয়া, ভক্তি মুক্তিটা সহজেই লোকের দেন, কিন্তু ভক্তি রাখেন লুকাইয়া। একমাত্র ভগবান ভক্তের কাছে লুকাতে পারে না। যদি ভগবান সকলকেও লুকিয়ে দেন, সকলকে যদি বঞ্চনা করেন, গুপ্ত করে রাখেন, কিন্তু ভক্ত সেই লুকচায়িত জিনিস বের করে। কিন্তু লোকের তো ভাগ্য এমন যে আর যত জায়গায় যেতে বলেন সেখানে যাবে, কর্মীর কাছে যাবে, জ্ঞানীর কাছে যাবে, যোগীর কাছে যাবে, কিন্তু ভক্তের কাছে যাবে, ভক্তের কাছে যাবে। কিন্তু নরোত্তম ঠাকুর বলেছেন, কর্মী জ্ঞানী ত্যাগী এগুলোকে দূরে করবে না, এদের কাছে যেও না। যাবে তো কেবল ভগত সঙ্গ কর, তবে ভালো। এই যে ব্যাপার, ইহাকার বিষ আর অমৃত দুটি ক্রিয়া, কিন্তু মুখের ক্রিয়া তো ভয়ানক। এই দেখুন গীতা, এখন এটা বলে নিলাম এই জন্য যে গীতা অনেকে পড়ে, শুধু পড়ে না, গীতার অনেকে ভাষ্য করেছে, শত শত লোক ভাষ্য করেছে, একটা দুটো না। কিন্তু ভাষ্য করলে কি হবে, সব ভাষ্যগুলো ওই দুটো ক্রিয়া করে দিয়েছে। বৈষ্ণবের ভাষ্য না পড়লে ওই বিষক্রিয়া, আমরা শুনে গেছি যে কর্ম অনুষ্ঠিত হতে গেলে পাঁচটি কারণ, তা না হলে কর্ম হয় না, সেটা আমরা শুনেছি। সেই পাঁচটি কারণ কি? অধিষ্ঠান তথা কর্তা, করণন্ত পৃথক বিধম, বিবিধার্চ পৃথক চেষ্টা, দৈবন্ত অস্ত্র পঞ্চম। অধিষ্ঠান, তারপরে কর্তা, পৃথক পৃথক করণ, পৃথক বিবিধ চেষ্টা, শেষ হল পঞ্চম হল দৈব। এই কটি নাম দিতে হলে হয় না, এটা আমরা শুনেছি। আর শুনছি, শরীর বাং মনোভীর যত কর্ম প্রারভতে নর, নির্জং বা বিপরীতং বা পঞ্চেতে তত্ত্বে হেত। নর মানুষ শরীরের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা যে কর্মই আরম্ভ করতে যায়, নির্জং বা বিপরীতং, নির্জং হোক আর অন্যায় হোক, নির্জং মানে শাস্ত্রীয় ধর্মমূলক, আর বিপরীত হল অধর্মমূলক, অশাস্ত্রীয়। অশাস্ত্রীয়ই করো, শাস্ত্রীয়ই করো, যে কর্ম করবে শরীরের দ্বারা করো, মনের দ্বারা করো, বাক্যের দ্বারা করো, এই পাঁচটি হেতু ভগবানের মুখনিঃসৃত বাক্য। বৈষ্ণবীতায় বলেছেন যে এই ভগবানের মুখনিঃসৃত বাক্য গেলে আর অন্য শাস্ত্র না পড়লেও চলে। বুঝলে তো, শরীরের দ্বারা হোক, মনের দ্বারা হোক, আর বাক্যের দ্বারা হোক, শারীরিক, মানসিক, বাচনিক ত্রিবিধ কর্ম। আচ্ছা, ত্রিবিধ কর্মের মধ্যে ওই ন্যায্য আছে, অন্যায্য আছে। ন্যায্য মানে শাস্ত্রীয়, সেটি ধর্মসঙ্গত, আর অশাস্ত্রীয়টা হল অধর্মসঙ্গত। এখন মানুষ এই ন্যায্য আর অন্যায্য বিচার করতে পারে না, কেনে তো বিচার করবে শাস্ত্র, শাস্ত্র তো মানে না। এখন এমন একটা যুগের মধ্যে আমরা এসেছি যে শাস্ত্র একদম মানতে চায় না, আর মানবি বা কেন? শাস্ত্র যিনি শাসন করেন তিনি হলেন শাস্ত্র, শাসন তো কেউ মানতে চায় না। মানুষ হয়ে গেছে অত্যন্ত উশৃঙ্খল, তারা কি শাসন মানতে চায়? কিন্তু শাসনই যে মঙ্গল, যখন আমরা কারোর শাসন মানব না, এই জগতের ক্ষেত্রেই দেখুন, যখন আমরা কারোর শাসন মানব না, তখন আমরা উশৃঙ্খল হয়ে যাব, ধর্মহীন হয়ে যাব, চরিত্রহীন হয়ে যাব, দুর্নীতিপরায়ণ হয়ে যাব, যদি শাসন করবার কেউ না থাকে। ক্ষুদ্র সংসারে জন্মগ্রহণ করে পিতামাতা আছে, তাদের যদি শাসন ছেলেরা না মানে,
ওইগুলো যাহার নামে যাবে। বাপমার শাসন মানলে অন্তত জাগতিক হিসাবে সেগুলো নৈতিক, সেগুলো রক্ষা। আর বাপ মাকে না মানলে, গুরুজন কাউকে না মানলে ওই যাবে, চলে যাবে, ও চলে গেছে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সেখানে যারা আছেন তাদের যদি না মানি তো যান, ও লেখাপড়া ঠিক পটান সব যান, আমি তো মানব না, শিক্ষক মানব না। আগেকার দিনে গুরুমশাইকে মানত, এখন তো গুরুমশাই তো মানি না। স্কুল শিক্ষক অধ্যাপক কলেজে তাদের সামনে যদি কিছু দড়িয়ে খায়, বাপ মার সামনেও খায়, একসঙ্গে খায়। এখন বাপ মাও তো বন্ধু বান্ধবের মধ্যে পড়েছে, না হলে তো থাকতে পারবে না বাড়ি, বাড়ি থাকা যায় যদি বন্ধু আপনার না থাকে। আর ধর্মের উপদেষ্টা ধর্মের সাধুদের শাসন তো মানবে না, তারপর শাস্ত্রের শাসন, কোন শাসনই এখন মানবে। কিন্তু অন্য অন্যের মান্য না করলে তার যেমন কুফল, তেমনি শাস্ত্রের না শাসন না মানলে খুব কুফল, এবং এমন কুফল যে সেটা নিত্যকাল দেখে। শাস্ত্রের মান্য করলে সেটা নিত্যকাল ব্যাপী কল্যাণ হয়, আর না মানলে নিত্যকাল ব্যাপী অকল্যাণ হয়। এই জন্য ওই মুসলমান শাস্ত্রে বলেছে, কিংবা খ্রিস্টান শাস্ত্রে বলেছে, চির নরক চির স্বর্গ। যদি এই না মানো কোরআন, যদি না বাইবেল মানো, এই শিক্ষা যদি না নাও, এইভাবে যদি চলো, তাহলে মৃত্যুর পর তোমার বিচার হয়ে চির নরক যেতে হবে। না চির স্বর্গ মানো তো চির স্বর্গ, না মানো চির নরক। তা সত্ত্বেও তারা চির নরক যাবে, তবুও মানবে, তবুও মানবে। ওদের তো একেবারে কঠিন ব্যবস্থা দিয়েছে ওদের শাস্ত্রে, যে মানতেই হবে শাস্ত্র, কোরআন মানতেই হবে, বাইবেল মানতেই হবে। যদি না মানো তাহলে তোমাদের কিন্তু চির নরক মৃত্যুর পর অবধার্য, ধরে রাখো বিচার হয়ে চির নরক। আমাদের তবু জন্ম জন্মান্তর বাদ আছে, এবং সেই সূত্রে কিছু কিছু জন্ম ঘুরপা খেতে পারি, আমি তো জানি না।